রমাদান উপলক্ষে রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত। এই অডিও বুকটি উপমহাদেশের বিখ্যাত আলেম মুফতি মোহাম্মদ শাফি ওসমানি রাহিমাহুল্লার বিখ্যাত তাফসির গ্রন্থ মারিফুল কোরআনের অডিও ভার্সন। এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা, যেমনটা বলেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনতাজ আলাল কোরআনা রবিয়া কলবি, হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا مزيدا الى يوم الدين اما بعد পবিত্র কোরআনের 114 নম্বর সূরা সূরা আন-নাসের সংক্ষিপ্ত তাফসীর আজকে আমরা শুনব। এই সূরাটি মদিনায় অবতীর্ণ।
بسم الله الرحمن الرحيم
শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
قل اعوذ برب الناس
বলো আমি আশ্রয় চাই মানুষের রব।
মালিক الناس
মানুষের অধিপতি।
ইলাহ الناس
মানুষের ইলাহের কাছে।
شر الوسواس الخناس
কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে।
الذي يوسوس في صدور الناس
যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়।
من الجنة والناس
জিন ও মানুষ থেকে। আপনি বলুন, আমি মানুষের রব, মানুষের মালিক এবং মানুষের ইলাহের কাছে আশ্রয় গ্রহণ করছি, সেই শয়তানের অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও পালিয়ে যায়। হাদিসে আছে, আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান পালিয়ে যায়। এখানে সেই কথাই বলা হচ্ছে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনের অথবা মানুষের মধ্য থেকে। অর্থাৎ আমি যেমন শয়তান জিন থেকে আশ্রয় গ্রহণ করছি, তেমনি শয়তান মানুষ থেকেও আশ্রয় গ্রহণ করছি। সূরা আনআমের 112 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ ও জিন উভয়ের মধ্য থেকে শয়তান হয়ে থাকে।
وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। সূরা ফালাকে জাগতিক বিপদাপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে এবং আলোচ্য সূরা নাসে পারলৌকিক আপদ ও মুসিবত থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেয়া হয়েছে। যেহেতু পরকালীন ক্ষতি গুরুতর, তাই এর প্রতি গুরুত্ব আরোপ করে কোরআনে পাক সমাপ্ত করা হয়েছে। কুল আউযু বিরব্বিন নাস এখানে নাসের দিকে এবং আগের সূরা ফালাকের দিকে রবের সম্বন্ধ করা হয়েছে, কারণ আগের সূরায় বাহ্যিক ও দৈহিক বিপদাপদ থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য এবং সেটা মানুষের মধ্যে সীমিত নয়। জন্তু জানোয়ারও দৈহিক বিপদাপদ এবং মুসিবতে পতিত হয়, কিন্তু এই সূরায় শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। এটা মানুষের মধ্যে সীমিত এবং জিনজাতীয় প্রসঙ্গত সামিল আছে, তাই এখানে রব শব্দের সম্বন্ধ নাসের দিকে করা হয়েছে। মালিকিন নাস মানুষের অধিপতি, ইলাহিন নাস মানুষের মাহবুদ, এই দুটি গুণ সংযুক্ত কারণ এই যে রব শব্দটি কোনো বিশেষ বস্তুর দিকে সম্বন্ধ হলেও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ব্যবহৃত হয়, যেমন রব্বুদ্দার গৃহের মালিক। প্রত্যেক মালিকই অধিপতি হয় না, তাই মালিকিন নাস বলা হয়েছে। অতপর প্রত্যেক অধিপতিই মাহবুদ হয় না, তাই ইলাহিন নাস বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ মালিক, অধিপতি, মাহবুদ সবই। এই তিনটি গুণ একত্র করার রহস্য এই যে এগুলোর মধ্যে প্রত্যেকটির গুণ হিফাজত ও সংরক্ষণ দাবি করে। কেননা প্রত্যেক মালিক তার মালিকানাধীন বস্তুর, প্রত্যেক রাজা তার প্রজার এবং প্রত্যেক উপাস্য তার উপাসকদের হিফাজত করে। এই গুণ তিনটি একমাত্র আল্লাহ তাআলার মধ্যে একত্রিত আছে। তিনি ছাড়া কেউ এই গুণ তিনটির সমষ্টি নন, তাই আল্লাহ তাআলার আশ্রয় সর্বাধিক বড় আশ্রয়। হে আল্লাহ, আপনি এসব গুণের আধার এবং আমরা কেবল আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করি, এভাবে দোয়া করলে তা কবুল হওয়ার নিকটবর্তী হবে। এখানে প্রথমে রব্বিন নাস বলার পর ব্যাকরণের নীতি অনুযায়ী সর্বনাম ব্যবহার করে মালিকিহিম ও ইলাহিহিম বলাই সঙ্গত ছিল, কিন্তু দোয়া ও প্রশংসার স্থল হওয়ার কারণে একই শব্দকে বারবার উল্লেখ করাই উত্তম বিবেচিত হয়েছে। কেউ কেউ শব্দটি বারবার উল্লেখ করার ব্যাপারে একটি মজার তত্ত্ব বর্ণনা করেছেন। তারা বলেন, এই সূরায় নাস শব্দটি পাঁচবার উল্লেখ করা হয়েছে। প্রথম নাস বলে অল্প বয়স্ক বালক বালিকা বোঝানো হয়েছে, এ কারণেই এর আগে রব অর্থাৎ পালনকর্তা শব্দ আনা হয়েছে, কেননা অল্প বয়স্ক বালক বালিকারাই প্রতিপালনের অধিক মুখাপেক্ষী। দ্বিতীয় নাস দ্বারা যুবক শ্রেণী বোঝানো হয়েছে, মালিক, রাজা, শাসক এসব শব্দের ইঙ্গিত বহন করে, কেননা শাসন যুবকদের জন্য উপযুক্ত। তৃতীয়বার বলে সংসার ত্যাগী ইবাদতে মশগুল বুড়ো শ্রেণীকে বোঝানো হয়েছে, ইবাদতের অর্থবহ ইলাহ শব্দ তাদের জন্য উপযুক্ত। চতুর্থবার নাস বলে আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদেরকে বোঝানো হয়েছে, ওয়াসওয়াসা শব্দ এর ইঙ্গিত বহন করে, কেননা শয়তান সৎকর্মপরায়ণদের শত্রু, তাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করাই তার কাজ। এবং পঞ্চমবার দুষ্কৃতকারী লোক বোঝানো হয়েছে, কেননা তাদের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য এই আয়াতে সেই বিষয় বর্ণিত হয়েছে। ওয়াসওয়াস শব্দটি ধাতু, এর অর্থ কুমন্ত্রণা। এখানে আলঙ্করিক ভাষায় পুরো শয়তানকেই কুমন্ত্রণা বলে দেয়া হয়েছে, সে যেন আপাদমস্তক এক কুমন্ত্রণা, আওয়াজহীন গোপন বাক্যের মাধ্যমে শয়তান মানুষকে তার আনুগত্যের আহ্বান করে। মানুষ এই বাক্যের অর্থ অনুভব করে কিন্তু কোনো আওয়াজ শোনে না, শয়তানের এরূপ আহ্বানকে কুমন্ত্রণা বলা হয়। খান্নাস শব্দটি খানাসা থেকে উৎপন্ন, অর্থ পিছনে সরে যাওয়া। মানুষ আল্লাহর নাম উচ্চারণ করলে পিছনে সরে যাওয়াই শয়তানের অভ্যাস, মানুষ গাফিল হলে শয়তান আবার অগ্রসর হয়, অতঃপর সতর্ক হয়ে আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান আবার পিছনে সরে যায়। এই কার্যধারাই অবিরাম অব্যাহত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তরে দুটি গৃহ আছে, একটিতে ফেরেশতা, অপরটিতে শয়তান বাস করে। ফেরেশতা সৎ কাজে এবং শয়তান অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান পিছনে সরে যায়, এবং যখন জিকিরে থাকে না তখন শয়তান তার ঠোঁট মানুষের অন্তরে স্থাপন করে কুমন্ত্রণা দিতে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ কুমন্ত্রণাদাতা জিনের মধ্য থেকেও হয় এবং মানুষের মধ্য থেকেও হয়। অতএব সারমর্ম এই দাঁড়ালো যে আল্লাহতালা রসুলকে তার আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন জিন শয়তানের অনিষ্ট থেকে এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে। এখন জিন শয়তানের কুমন্ত্রণা বুঝতে অসুবিধা হয় না, কারণ তারা অলক্ষ্যে থেকে মানুষের অন্তরে কোনো কথা রাখতে পারে, কিন্তু মানুষ শয়তান প্রকাশ্যে সামনে এসে কথা বলে। এটা কুমন্ত্রণা কীভাবে হলো? এর জবাব এই যে মানুষ শয়তানও কারো সামনে এমন কথা বলে যা থেকে সেই ব্যক্তির মনে কোনো ব্যাপার সম্পর্কে সন্দেহ ও সংশয় মাথা চাড়া দিয়ে ওঠে। এই সন্দেহ ও সংশয় বিষয়ে সে পরিষ্কার করে বলে না। শাইখ ইজ্জুদ্দিন রহিমাহুল্লাহ তার গ্রন্থে বলেন, মানুষ শয়তানের অনিষ্ট বলে নফসের কুমন্ত্রণা বোঝানো হয়েছে, কেননা জিন শয়তান যেমন মানুষের অন্তরে কুকাজের আগ্রহ সৃষ্টি করে, তেমনি স্বয়ং মানুষের নফসও মন্দ কাজেরই আদেশ করে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন। হাদিসে আছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি নফসি ওয়া মিন শাররি শয়তানি ওয়া শিরকিহি, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং শিরক থেকেও। শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার গুরুত্ব অপরিসীম। ইবনে কাসির বলেন, এই সূরার শিক্ষা এই যে মানুষের উচিত পালনকর্তা, অধিপতি, মাবুদ আল্লাহ তাআলার এই তিনটি গুণ উল্লেখ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, কেননা প্রত্যেক মানুষের সাথে একটি করে শয়তান লেগে আছে, সে প্রতি পদক্ষেপে মানুষকে ধ্বংস ও বরবাদ করার চেষ্টায় লেগে থাকে। প্রথমে তাকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে এবং নানা প্রলোভন দেখিয়ে পাপ কাজের দিকে নিয়ে যায়। এতে সফল না হলে মানুষের ভালো কাজ ও ইবাদত বিনষ্ট করার জন্য রিয়া, নামযশ, গর্ব ও অহংকার অন্তর সৃষ্টি করে দেয়। বিদ্যান লোকদের অন্তরে সত্য বিশ্বাস সম্পর্কে সংশয় সৃষ্টি করার চেষ্টা করে। অতএব শয়তানের অনিষ্ট থেকে সেই বাঁচতে পারে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউই নেই যার উপর তার সঙ্গী শয়তান চড়াও হয় নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি এই সঙ্গী আছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা শয়তানের মোকাবিলায় আমাকে সাহায্য করেন। এর ফলশ্রুতিতে শয়তান আমাকে ভালো উপদেশ ছাড়া কিছুই বলে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিসে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত ছিলেন। এক রাত্রিতে উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার সাথে সাক্ষাতের জন্য মসজিদে যান। ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাথে রওনা হলেন। গলিপথে চলার সময় দুজন আনসারি সাহাবি সামনে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন, তোমরা আসো, আমার সাথে আমার সহধর্মিনী সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা রয়েছেন। সাহাবি দুজন সম্মানের সাথে কথা বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আপনি মনে করেছেন যে আমরা কোনো কুধারণা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই, কারণ শয়তান মানুষের রক্তের সাথে তার শিরা উপশিরায় প্রভাব বিস্তার করে। আমি আশঙ্কা করলাম যে শয়তান তোমাদের অন্তরে আমার সম্পর্কে কুধারণা সৃষ্টি করতে পারে, তাই আমি বলে দিয়েছি যে আমার সাথে কোনো বেগানা নারী নেই। নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকা যেমন জরুরি, তেমনি অন্য মুসলমানকে নিজের ব্যাপারে কুধারণা করার সুযোগ দেওয়াও ঠিক না। মানুষের মনে কুধারণা সৃষ্টি হয়, এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকা উচিত। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে পরিষ্কার কথার মাধ্যমে অপবাদের সুযোগ বন্ধ করে দেওয়া উচিত। সার কথা এই যে, উপরোক্ত হাদিস প্রমাণ করেছে যে শয়তানি কুমন্ত্রণা খুবই বিপজ্জনক ব্যাপার। আল্লাহর আশ্রয় ছাড়া এ থেকে আত্মরক্ষা করা সহজ নয়। এখানে যেই কুমন্ত্রণা থেকে সতর্ক করা হয়েছে, এটা সেই কুমন্ত্রণা যাতে মানুষ স্বেচ্ছায় ও সজ্ঞানে মশগুল হয়। অনিচ্ছাকৃত কুমন্ত্রণা ও কল্পনা যা অন্তরে আসে এবং চলে যায়, সেটা ক্ষতিকর নয় এবং তার জন্য কোনো গুনাহ হয় না। সূরা ফালাক ও সূরা নাস এর আশ্রয় প্রার্থনার মধ্যে একটি পার্থক্য আছে। সূরা ফালাকে যার আশ্রয় প্রার্থনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহর, তার একটিমাত্র বিশেষণ রব্বিল ফালাক উল্লেখ করা হয়েছে এবং যেসব বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয়েছে সেগুলো বিস্তারিত বর্ণিত হয়েছে। প্রথমে মিন শাররি মা খালাক বাক্যে সংক্ষেপে এবং পরে তিনটি বিশেষ বিপদের কথা আলাদা উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে সূরা নাসে যে বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে তা মাত্র একটি, অর্থাৎ কুমন্ত্রণা, কিন্তু যার আশ্রয় প্রার্থনা করা হয়েছে তার তিনটি বিশেষণ উল্লেখ করে দেয়া হয়েছে। এ থেকে জানা যায় শয়তানের অনিষ্ট সবচেয়ে বড় অনিষ্ট, প্রথমত এই কারণে যে অন্য বিপদাপদের প্রতিক্রিয়া মানুষের দেহ ও পার্থিব বিষয়গুলোতে প্রতিফলিত হয়, কিন্তু শয়তানের অনিষ্ট মানুষের ইহকাল ও পরকাল উভয়কে, বিশেষত পরকালকে বরবাদ করে দেয়, তাই এই ক্ষতি গুরুতর। দ্বিতীয়ত, দুনিয়ার বিপদাপদের কিছু না কিছু বৈষয়িক প্রতিকারও মানুষের জানা আছে এবং তা করা হয়ে থাকে, কিন্তু শয়তানের মোকাবেলা করার কোনো বৈষয়িক কৌশল মানুষের সাধ্যের বাইরে। সে মানুষকে দেখে কিন্তু মানুষ তাকে দেখে না, সুতরাং এর প্রতিকার একমাত্র আল্লাহর জিকির ও তার আশ্রয় গ্রহণ করা। মানুষের শত্রু মানুষ এবং শয়তান দুটোই, এই শত্রুদ্বয়ের আলাদা আলাদা প্রতিকার। আল্লাহ তাআলা মানুষ শত্রুকে প্রথমে সচ্চরিত্র, উদার ব্যবহার, প্রতিশোধ বর্জন এবং সবরের মাধ্যমে বশ করার শিক্ষা দিয়েছেন। যদি সে এতে বিরত না হয় তবে তার সাথে জিহাদ ও যুদ্ধ করার আদেশ করেছেন। কিন্তু শয়তান শত্রুর মোকাবেলা কেবল আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে করার শিক্ষা দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের ভূমিকায় তিনটি আয়াত উল্লেখ করেছেন। এসব আয়াতে মানুষের এই দুই প্রকার শত্রুর কথা উল্লেখ করার পর মানুষ শত্রুর প্রতিরক্ষায় সচ্চরিত্র, প্রতিশোধ বর্জন ও সদয় ব্যবহার শিক্ষা দেওয়া হয়েছে এবং শয়তান শত্রুর প্রতিরক্ষায় কেবল আশ্রয় প্রার্থনার সবক দেওয়া হয়েছে। ইবনে কাসির বলেন, সমগ্র কোরআনে এই বিষয়বস্তুর মাত্র তিনটি আয়াতই বিদ্যমান আছে। সূরা আরাফের এক আয়াতে বলা হয়েছে, আর ক্ষমা করার অভ্যাস করে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো। এর অর্থ এই যে ক্ষমা ও মার্জনা, সৎ কাজের আদেশ এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ শত্রুর মোকাবেলা করে। এর পরের আয়াতে বলা হয়েছে,
وَإِمَّا يَنزَغَنَّ إِنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ.
আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এতে শয়তান শত্রুর মোকাবেলা করার কৌশল শিক্ষা দেওয়া হয়েছে, যার সার কথা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। দ্বিতীয়ত, সূরা মুমিনুনে প্রথমে মানুষ শত্রুর মোকাবেলা করার প্রতিকার বর্ণনা করেছেন।
ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাতা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন।
মন্দের জবাবে তাই বলুন যা উত্তম, তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত। সূরা মুমিনুন আয়াত 96। অর্থাৎ মন্দকে ভালো দ্বারা প্রতিহত কর। অতপর শয়তান শত্রুর মোকাবেলার জন্য বলেছেন, বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। সূরা মুমিনুন আয়াত 97 এবং 98। তৃতীয়ত, সূরা হামিম সিজদায় প্রথমে মানুষ শত্রুকে প্রতিহত করার জন্য বলা হয়েছে। সমান নয় ভালো ও মন্দ, জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট, তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সিজদা আয়াত 34। অর্থাৎ তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখন দেখবে যে তোমার শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। এই আয়াতের পরবর্তী অংশে শয়তান শত্রুর মোকাবেলা করার জন্য বলা হয়েছে, যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্ন হন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা হামিম সিজদা আয়াত 36। এটা প্রায় সূরা আরাফের অনুরূপ আয়াত। এর সারমর্ম এই যে শয়তান শত্রুর মোকাবেলা আল্লাহর আশ্রয় প্রার্থনা ছাড়া কিছুই নয়। উপরোক্ত তিনটি আয়াতেই মানুষের শত্রুর প্রতি ক্ষমা, মার্জনা ও সচ্চরিত্র বর্ণিত হয়েছে। কেননা ক্ষমা ও অনুগ্রহের কাছে নতি স্বীকার করাই মানুষের স্বভাব। আর যে নরপিশাচ মানুষের প্রকৃতিগত যোগ্যতা হারিয়ে ফেলে, তার প্রতিকার জিহাদ ও যুদ্ধ ব্যক্ত হয়েছে। কেননা সে প্রকাশ্য শত্রু, প্রকাশ্য হাতিয়ার নিয়ে সামনে আসে, তার শক্তির মোকাবেলা শক্তির দ্বারা করা সম্ভব। কিন্তু অভিশপ্ত শয়তান স্বভাবগত দুষ্ট, অনুগ্রহ ক্ষমা মার্জনা তার বেলায় ফলপ্রসূ নয়, যুদ্ধ ও জিহাদের মাধ্যমে তার বাহ্যিক মোকাবেলাও সম্ভব না। এই উভয় প্রকার নরম ও গরম কৌশল কেবল মানুষ শত্রুর মোকাবেলায় প্রযোজ্য, শয়তানের মোকাবেলায় নয়। এবং তাই এর প্রতিকার কেবল আল্লাহর আশ্রয়ে আসা এবং তার জিকিরে মশগুল হয়ে যাওয়া। সমগ্র কোরআনে তাই শিক্ষা দেওয়া হয়েছে এবং এই বিষয়বস্তুর উপরই কোরআন খতম করা হয়েছে। পরিণতির বিচারে উভয় শত্রুর মোকাবেলার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কোরআনের শিক্ষায় প্রথমে অনুগ্রহ ও সবর দ্বারা মানুষ শত্রুর প্রতিরক্ষা বর্ণিত হয়েছে, এতে সফল না হলে জিহাদ ও যুদ্ধ দ্বারা প্রতিরক্ষা করতে বলা হয়েছে। এই দুই অবস্থাতেই মোকাবেলাকারী মুমিন সফলতা থেকে বঞ্চিত নয়, সম্পূর্ণ ব্যর্থতা মুমিনের জন্য সম্ভবপর নয়। শত্রুর মোকাবেলায় বিজয়ী হলে তো তার কামিয়াবি সুস্পষ্টই, পক্ষান্তরে যদি সে পরাজিত হয় অথবা নিহত হয়, তবে পরকালে সওয়াব ও শাহাদাতের ফজিলত দুনিয়ার সফলতা অপেক্ষাও বেশি পাবে। সার কথা, মানুষ শত্রুর মোকাবেলায় হেরে যাওয়াও মুমিনের জন্য ক্ষতিকর কথা নয়, কিন্তু শয়তানের খোসামত ও তাকে সন্তুষ্ট করা এবং গোনাহ করে তার মোকাবেলা হেরে যাওয়া পরকালকে বরবাদ করারই নামান্তর। এই কারণেই শয়তান শত্রুর প্রতিরক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় নেয়াই একমাত্র প্রতিকার। আল্লাহর সাহায্যের সামনে শয়তানের প্রত্যেকটি কলাকৌশল মাকড়সার জালের মতো দুর্বল। এই আলোচনা থেকে এরূপ ধারণা করা উচিত নয় যে তাহলে শয়তানের শক্তি বৃহৎ, তার মোকাবেলা করা সুকঠিন। এরূপ ধারণা দূর করার জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা আন-নিসা আয়াত 76। সূরা আন-নাহলে কোরআন পাঠ করার সময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করার আদেশ রয়েছে। সেখানে একথাও বলে দেওয়া হয়েছে যে ইমানদার আল্লাহর উপর ভরসাকারী, অর্থাৎ আল্লাহর আশ্রয় প্রার্থনাকারীর উপর শয়তানের জোর চলে না। বলা হয়েছে, তুমি যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। যারা মুমিন ও আল্লাহর উপর ভরসা করে তাদের উপর শয়তানের জোর চলে না। তার জোর তো কেবল তার উপরে চলে যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করে ও তাকে অংশীদার মনে করে। সূরা আন-নাহল আয়াত 98-100। কোরআনের সূচনা ও সমাপ্তির মিল। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে কোরআনে পাক শুরু করেছেন, যা সারমর্ম আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর তার সাহায্য ও সরল পথে চলার তৌফিক প্রার্থনা করা। আল্লাহ তাআলার সাহায্য ও সরল পথের মাধ্যমেই মানুষের যাবতীয় ইহলৌকিক ও পারলৌকিক সফলতা নিহিত রয়েছে। কিন্তু এ দুটি বিষয় অর্জনে এবং অর্জনের পর তা ব্যবহারে প্রতি পদক্ষেপে অভিশপ্ত শয়তানের চক্রান্ত ও কুমন্ত্রণার জাল বিছানো থাকে। তাই এই জাল ছিন্ন করার কার্যকর পন্থা আল্লাহর আশ্রয় গ্রহণ দ্বারা কোরআনে পাক সমাপ্ত করা হয়েছে। সূরা আন-নাসের সংক্ষিপ্ত তাফসির এখানে শেষ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।